Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতারা, যেমনটি একটু আগেই আপনারা শুনলেন যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথিদের জবাবের এই আসর কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, প্রভাব ও প্রতিক্রিয়া। এ সম্পর্কে শ্রোতারা আমাদের কাছে অনুষ্ঠান চলাকালে প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনারা প্রশ্ন মন্তব্য রাখতে পারেন। ভারতের যেমনটি আমরা জানি ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় আজই নতুন দিল্লিতে শপথ গ্রহণ করেছেন। প্রণব মুখোপাধ্যায় হচ্ছেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিক। বহুদিন ধরে ভারতের মন্ত্রিসভায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঠিক আগে তিনি ভারতের অর্থমন্ত্রী ছিলেন, এর আগে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। সর্বভারতীয় রাজনীতিতে যেমন, তেমনি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক সংকটের সময় তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। সেই সঙ্গে তাঁর প্রতিপক্ষদের তরফ থেকে তিনি কিছু কিছু সমালোচনারও মুখোমুখি হয়েছেন। এইসব কিছু আলোকে আজকের এই প্রতিক্রিয়া, আজকের এই হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, প্রভাব ও প্রতিক্রিয়া। আমাদের সহকর্মী শেগুফতা নাসরিন কুইন চেষ্টা করছেন টেলিফোন লাইনে অতিথিদের পাওয়ার। আমার মনে হয় যে কোনো একজন অতিথিকে এখন আমরা পাওয়ার চেষ্টা করব। আমাদের তিনজন অতিথি রয়েছেন অতিথি প্যানেলে, টেলি সম্মিলনী লাইনে যোগ দিচ্ছেন। কলকাতা থেকে ডক্টর অনিন্দ মজুমদার, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর অসীম পদ চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের অতিথি, অধ্যাপক এবং দৈনিক সকালবেলা পত্রিকার উপদেষ্টা সম্পাদক। আর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমার মনে হয় শেগুফতা এখনই আমাকে জানাবেন কাকে তিনি পেয়েছেন লাইনে, সেটি আমরা জানার চেষ্টা করব। ডক্টর অসীম পদ চক্রবর্তীর কথা একটু আগেই বলছিলাম যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের অতিথি অধ্যাপক এবং দৈনিক সকালবেলা পত্রিকার উপদেষ্টা সম্পাদক। ডক্টর চক্রবর্তী, আপনাকে স্বাগতম।
নমস্কার।
আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমরা অতিথিদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি, প্যানেলিস্টদের সঙ্গে। কেবলমাত্র ডক্টর অসীম চক্রবর্তী আছেন। আমি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। শুধু একটাই অনুরোধ থাকবে শ্রোতাদের কাছে যে আপনাদের প্রশ্ন কিংবা মন্তব্য সংক্ষিপ্ত রাখুন, আর অতিথিদের কাছেও সবিনীত অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর, কারণ এরই মধ্যে আমাদের কম্পিউটারের পর্দায় দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে অনেক। চলুন তাহলে প্রথমেই প্রশ্ন নিই। প্রথম প্রশ্নটি এসছে ঢাকা থেকে, এশা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে এশা বলছি। আজকের বিষয়টি আসলে খুবই চমৎকার একটি প্রাসঙ্গিক বিষয়, এবং আমি আসলে মূলত আমাদের এই প্রণব মুখার্জিকে আসলে ওনাকে আমি অভিনন্দন জানাতে চাই, কারণ বাঙালি হিসেবে সত্যি আমরা খুব গর্ববোধ করছি। সবসময় ভারতের রাজনৈতিক ইতিহাসে বাঙালিদের একটা প্রভাব, তাদের কার্যকরী ভূমিকা ছিল, আর সেটা খুব সুন্দর একটা রূপ পেল। তো প্রণব মুখার্জির প্রতি আমার বিনীত শ্রদ্ধা এবং অভিনন্দন রইল, এবং আশা করছি উনি ভালো করবেন, এটুকুই।
ধন্যবাদ, ধন্যবাদ এশা আপনাকে আপনার এই অভিনন্দন বার্তা দেওয়ার জন্য। মূলত আপনার কোনো প্রশ্ন ছিল না, আপনি মূলত অভিনন্দন জানিয়েছেন, অভিনন্দন বোধহয় সকলেই জানাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়কে। এই মুহূর্তেই টেলিফোন লাইনে যোগ দিয়েছেন আমাদের আরেকজন অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
হ্যাঁ, প্রথম একটি প্রশ্ন আমরা নিয়েছি, তাতে অভিনন্দনই ছিল, প্রশ্ন ছিল না। এরপরের প্রশ্নটি করেছেন ভারতের দুর্গাপুর থেকে বিজয় ভগত। হ্যালো,
আমি বিজয় ভগত বলছি দুর্গাপুর থেকে। প্রণব মুখার্জির মতো প্রবীণ অভিজ্ঞ সফল রাজনীতিবিদের কাছে রাষ্ট্রপতি হিসাবে দেশের মানুষের প্রত্যাশা সুদূর প্রসারী, অপার এবং অসীম। আমার প্রশ্ন, তার রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, দূরদর্শিতা দেশের মানুষের কল্যাণে এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হবে? আমি কামনা করি রাষ্ট্রপতি হিসাবে যেন তার অবদান ভারতের অগ্রগতির ক্ষেত্রে, মানব জীবনের উন্নতির ক্ষেত্রে এক সরল, সুন্দর, সাবলীল, স্বচ্ছ দৃষ্টান্ত সৃষ্টি করে এবং তার নাম ভারতের ইতিহাসে ভবিষ্যতে সোনার অক্ষরে লেখা থাকে। নমস্কার।
ধন্যবাদ বিজয় ভকত আপনাকেও। একটি প্রশ্নের ইঙ্গিত ছিল আপনার প্রশ্নে যে রাজনৈতিক জীবনে দীর্ঘদিনের অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হবে। ডক্টর অসীম পদ চক্রবর্তী,
আসলে ভারতের রাষ্ট্রপতির রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার কোনো প্রত্যক্ষ ক্ষমতা সাংবিধানিকভাবে নেই, এটা আমরা সবাই জানি। তবে প্রণব মুখোপাধ্যায় তাও এটা নির্ভর করে বহুলাংশে রাষ্ট্রপতির ব্যক্তিত্ব এবং তার অভিজ্ঞতা ওপরে। প্রণব মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে চার দশকেরও বেশি একটি পরিচিত নাম এবং তিনি বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, রাজস্ব, অর্থ থেকে শুরু করে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন জায়গায় তার এই বিপুল অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। এবং এই প্রসঙ্গে বলতে চাই, আজকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পর নতুন দিল্লিতে জাতির উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছেন, সেই ভাষণে তিনি কয়েকটা কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে দারিদ্র ভারতের যে সমস্যা, এই দারিদ্র সম্পর্কে নতুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অত্যন্ত সচেতন এবং দারিদ্র মোচন করা যা কি করে যাবে। এবং তিনি এমন কথাও বলেছেন যে দারিদ্র কথাটাকে ভারতের অভিধান থেকে তুলে দেবার চেষ্টা করা উচিত। এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও প্রণববাবু তার প্রথম রাষ্ট্রপতি হিসেবে ভাষণে একটা আহ্বান জানিয়েছেন। আমরা আশা করতে পারি বিজয়বাবুর মতনই, যিনি প্রশ্ন করেছেন বিজয় ভকত, যে প্রণববাবু তার দীর্ঘ জীবনের লব্ধ অভিজ্ঞতায় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং ভারতের সমাজ জীবনের সরকারি কাজে কাজ করবার অভিজ্ঞতায় তিনি ভারতের সমস্যা সম্পর্কে সম্মুখভাবে তার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি সেই অভিজ্ঞতাকে রাষ্ট্রপতি ভবন থেকে যতখানি সম্ভব তার তার গুরুত্ব বা তার ব্যক্তিত্ব দিয়ে তা প্রতিফলিত করতে চাই পারেন বা চেষ্টা করবেন সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে।
ধন্যবাদ ডক্টর অনিন্দ মজুমদার। অধ্যাপক অনিন্দ মজুমদার আমাদের সঙ্গে এই মাত্র যোগ দিয়েছেন। অধ্যাপক মজুমদার আপনাকে স্বাগতম। অধ্যাপক মজুমদার আছেন লাইনে?
আছি।
হ্যাঁ, আপনাকে স্বাগতম। একটা প্রশ্ন ছিল বিজয় ভগত দুর্গাপুর ভারত থেকে করেছিলেন, তারই উত্তর অসীম পদ চক্রবর্তী দিচ্ছিলেন। প্রশ্নটি ছিল যে প্রণববাবু রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হবে। তো এই প্রশ্ন সম্পর্কে আপনি যদি কিছু বলেন।
একটা কথা বলাই যায় যে প্রণববাবু দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় অভিজ্ঞ, তিনি একজন কর্মদক্ষ বিচক্ষণ ব্যক্তিত্ব, বিভিন্ন মন্ত্রকের সাফল্যের সঙ্গে তিনি কাজ করেছেন, তিনি দীর্ঘদিনের সাংসদ, সুতরাং সংসদীয় গণতন্ত্রের রকম সকম আইন কানুন ইত্যাদি বিলক্ষণ জানেন, রাজনৈতিক মহলে বা আমলাদের কাছে তার একটা প্রতিষ্ঠা আছে। সুতরাং আশা করা যায় যে রাষ্ট্রপতি হিসেবেও তিনি সমালোচনার উপরেই থাকবেন। তিনি একটা মস্ত বড় দেশের অভিভাবক এবং সেই হিসেবে তিনি সরকারের সামনে জরুরি কর্মসূচির কথা তুলে ধরতে পারেন। এভাবেই খুব একটা সক্রিয় ভাবে তো ভারতবর্ষের রাষ্ট্রপতি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু তাহলেও কিছু না বলা কথা সংবিধানের মধ্যেও আছে যে রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে তিনি তো তার বক্তব্যের মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি একটা ডাইরেকশনও দিতে পারেন।
ধন্যবাদ। আমাদের শ্রোতাদের জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে। সরাসরি আপনারা প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নম্বরে ফোন করুন। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন বাংলাদেশের যশোর থেকে তহিদুর রহমান। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ বলছি যশোর বাংলাদেশ থেকে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জির জয়লাভের পর আমরা দেখেছি যে শুধু ভারতে নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানেও উল্লাস উচ্ছ্বাস চলেছে। এর কারণ একটাই, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া রয়েই গেছে। তারপর প্রণব মুখার্জির মতো একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, সর্বোপরি একজন বাঙালি হিসেবে তার কাছে বাংলাদেশের চাওয়া পাওয়া মাত্রাটা বোধ হয় অনেক বেশি। যেমন আমরা এই মুহূর্তে যদি লক্ষ্য করি যে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক কিছু ইস্যু অমীমাংসিত রয়ে গেছে, যেমন তিস্তা চুক্তি, চিপাইমু, ছিটমহল, ট্রানজিট ইত্যাদি অনেক বেশ কিছু ইস্যুই অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ মনে করছে বা আশা করছে যে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার মধ্য দিয়ে এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো মনে হয় খুব সহজেই সমাধান হবে। কিন্তু এখানে খটকা যেটা লাগছে যে যাদের সমর্থনে তিনি রাষ্ট্রপতি হয়েছেন তাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আমরা জানি যে মমতা ব্যানার্জির কারণেই তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি, অর্থাৎ তিনি এখনো ব্যাগড়া দিয়ে আছেন বিষয়টি। তো যার সমর্থন নিয়ে রাষ্ট্রপতি হয়েছেন প্রণব মুখার্জি, সেই তার বিরোধিতা উপেক্ষা করে বাংলাদেশের এই দ্বিপাক্ষিক ইস্যুগুলো সমাধান করাটা তার পক্ষে কি খুব সহজ কাজ হবে? ধন্যবাদ।
তহিদুর রহমানের এই প্রশ্নের পাশাপাশি যশোর থেকে আরো একজন প্রশ্ন করেছেন প্রায় একই রকম, শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হওয়ায় শ্রী প্রণব মুখার্জিকে এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানিয়ে আমি প্যানেলের কাছে জানতে চাইছি, ঝানু রাজনীতিবিদ, দূরদৃষ্টি সম্পন্ন কূটনীতিক, ভারতীয় মন্ত্রী সভার সাবেক অর্থমন্ত্রী প্রণব বাবু, ভারতের বাঙালি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলির ক্ষেত্রে, যেমন টিপাইমুখ বাঁধের একটা ব্যাপার রয়েছে যা বাংলাদেশের পরিবেশের জন্য একটা বড় ধরনের হুমকি, ট্রানজিট চুক্তির একটা ব্যাপার আছে, তিস্তার পানি বন্টন চুক্তি সহ আরো অনেকগুলো অমীমাংসিত বিষয় ভারতের সাথে বাংলাদেশে রয়েছে, এইসব বিষয়গুলোর সমঝোতা বা দুই দেশের ঐক্যমত্যে পৌঁছাতে রাষ্ট্রপতি হিসাবে প্রণব বাবুর কতটুকু ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে প্যানেল মনে করছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রণব বাবু ভারতীয় রাষ্ট্রপতি হয়েছেন এবং একটা সময় রাষ্ট্রপতির মেয়াদও শেষ হয়ে যাবে, এই বিজ্ঞ রাজনীতিবিদ কংগ্রেসের রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোতে আগামীতে আর অংশগ্রহণের সুযোগ পাবেন না, ফলে এটা ভারতের কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে আগামীতে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি? প্যানেলের কাছে আমার প্রশ্ন।
আচ্ছা, প্রথম যে প্রশ্নটি ছিল শ্রাবণী সুরের এবং তহিদের প্রায় একই রকমের, বাংলাদেশের সঙ্গে কিছু অমীমাংসিত সমস্যা সমাধানের বিষয়, আমি এখন এই প্রসঙ্গে প্রথমে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে যাচ্ছি।
আমার মনে হয় প্রণব মুখার্জির যতটুকু ক্ষমতা ছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে, সেই ক্ষমতাটা আর থাকলো না। কারণ আমার মনে হয় অসীমবাবু এবং দুজনই, অনিন্দবাবু দুজনই বলেছেন যে উনি এখন পুরো ভারতের রাষ্ট্রপতি এবং রাজনীতির বা বিশেষ করে দৈনন্দিন রাজনীতির মধ্যে ওনার আশা হবে, এটা আমরা আশা করতে পারি না এবং হওয়া উচিত না যেভাবে ট্রেডিশনটা হয়ে এসেছে। সেই হিসাবে যদি প্রণব মুখার্জি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতেন তাহলে অন্য বিষয় থাকতো, কিন্তু যেহেতু সেটার আর সুযোগ থাকলো না, এই যে প্রেসিডেন্ট হওয়ার ফলে যেটা হলো যে অতটুক ওনার ইনফ্লুয়েন্স করার যে ক্ষমতা ছিল সেটা থাকলো না, সেই হিসাবে পুরো বলটাই এখন বলতে গেলে মমতা ব্যানার্জির উপরে এবং কিছুটা আগামী জাতীয় ইলেকশন যেটা হবে ভারতে, সেই ইলেকশনের উপর এখন নির্ভর করছে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন দিকে যাবে।
ডক্টর মজুমদার।
আমি অনেকটাই একমত, শুধু এটুকু বলবো যে যদিও সক্রিয় রাজনীতিতে আর আমাদের রাষ্ট্রপতির জড়িয়ে পড়ার কোনো পথ নেই, উচিত নয়, রাষ্ট্রপতি দেশের নীতি নির্ধারণ করেন না, একটা জিনিস শুধু আমি বলতে পারি যে তিনি কিন্তু শুভেচ্ছা সফর করতেই পারেন, এবং সেই শুভেচ্ছা সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সাধনে সহায়ক হতে পারে। এটা খুব প্রত্যক্ষভাবে নীতি নির্ধারণের কথা হচ্ছে না, বা প্রত্যক্ষভাবে কোনো একটা দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে একটা অগ্রণী ভূমিকা নেওয়ার কথা হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরোক্ষভাবে হয়তো এমন একটা বাতাবরণ তৈরি করা যায় যেখানে পরবর্তীকালে রাষ্ট্র যে সরকারি যে সমস্ত আমলা রয়েছেন বা যারা মন্ত্রীরা রয়েছেন তারা সে ধরনের সমস্যা সমাধানের দিকে আরো একটু এগিয়ে যেতে পারেন। এটা একটা পসিবিলিটি সম্ভবপর হতেও পারে।
ডক্টর চক্রবর্তী,
অরিন্দ মজুমদার যা বললেন আমি তার সঙ্গে একমত যে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো সহজ করে তোলার প্রণববাবুর রাষ্ট্রপতি হওয়া এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি যদি সফর করেন ঢাকা, তাহলে দুটি দেশের মধ্যে সরকারের মধ্যে একটা সহজ সম্পর্ক গড়ে ওঠার সহায়ক হবে। এবং ইমতিয়াজ সাহেব যেটা বললেন, অরিন্দ যাই বলল একই কথা, যে আমাদের রাষ্ট্রপতি সাংবিধানগতভাবে কোনো নীতি নির্ধারণের ক্ষমতা নেই, প্রণববাবুও সেই ক্ষমতার বাইরে চলে গেলেন। তবে আরেকটা প্রশ্ন আমি ঠিক মনে করতে পারছি না,
শ্রাবণী
করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে, এখানে একটা কথা আছে যে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে যেভাবে তিস্তা বা টিপাইমুখ বা যে ছিটমহল সমস্যাকে দেখা হচ্ছে যখন দুটি দেশের মধ্যে আলোচনা হয়, তখন এটার দ্বিপাক্ষিক ব্যাপার থাকে এবং আরেকটা দেশেরও লাভ লোকসান সুবিধে অসুবিধের প্রশ্ন এসে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কতগুলো জায়গায় তিস্তা সম্পর্কে আপত্তি জানিয়েছেন সেই জানানোর ব্যাপারটাও কেন্দ্রীয় সরকার উপেক্ষা করতে পারেনি বলেই তিস্তা নিয়ে কোনো অগ্রগতি সম্ভব হয়নি মনমোহন সিং এর সফরের সময়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই অবস্থান ভবিষ্যতে নেবেন কি নেবেন না, এবং ওই তিস্তার যে জল বন্টনের ব্যাপারটা হয়েছে যে শর্তে, সেই শর্তের কোনো পরিবর্তন সম্ভব কি না, যাতে দুই দেশেরই কোনো মান অভিমান লাভ লোকসানের হিসেবটা অনেক সহজ হয়ে যায়, সেক্ষেত্রে এটা হওয়া সম্ভব, কারণ এটা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়, এটা দুটি দেশের ব্যাপার। এবং এক্ষেত্রে অন্তত রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবুর কোনো অংশগ্রহণের ক্ষমতা নেই। তিনি যেটা অনিন্দ বলল যে তিনি তার ব্যক্তিত্ব দিয়ে তিনি আমলাদের বা রাজনৈতিক নেতাদের নীতি নির্ধারণের একটা নির্দেশিকা দিতে পারেন, প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক ভালো করবার একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারেন। এবং তিনি প্রণববাবু একসময় পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, সুতরাং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের নীতি নির্ধারণের সুবিধে অসুবিধে বাধ্যবাধকতা ইত্যাদি ব্যাপারেও তার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।
আচ্ছা, এইখানে একটা কথা বলি,
যে এটা নিশ্চয়ই দুই দেশের সম্পর্ক ভালোর দিকেই যাবে, তবে প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পেছনে সেটার খুব একটা অবদান থাকবে বলে আমার মনে হয় না।
আচ্ছা, এই বিষয়টি তো গেল। তহিদের আরেকটি, শ্রাবণী সুরের একটি প্রশ্ন ছিল যে প্রণববাবু প্রত্যক্ষ অনুপস্থিতি কংগ্রেসের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে। অধ্যাপক অনিন্দ মজুমদার,
দেখুন, আমরা সবাই জানি যে প্রণববাবু অত্যন্ত জরুরি ছিলেন কংগ্রেসের পক্ষে, কংগ্রেসের বিভিন্ন সমস্যায় তাকে সমস্যার সমাধানের অবতারে আর কি অবতীর্ণ হতে দেখা গেছে। সুতরাং এই সময়ে প্রণববাবু রাষ্ট্রপতি, তিনি আর সক্রিয় রাজনীতিতে নেই, সুতরাং কংগ্রেসের পক্ষে সেটা একটা সমস্যা নিঃসন্দেহে হবে। এবং প্রণববাবুর জায়গায় কে আসবেন, তার ভূমিকা কে নেবেন, মানে অর্থমন্ত্রী কে হবেন সেটা কথা নয় শুধুমাত্র, প্রণববাবুর মতো যে ব্যক্তিত্ব, যে ভূমিকা প্রণববাবু এতদিন পর্যন্ত কংগ্রেসের জন্য করে এসেছেন, যে যে ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন, সেই ভূমিকায় কাকে আনা হবে, তেমন কেউ আছেন কিনা, তেমন কেউ এগিয়ে আসবেন কিনা, সেটা একটা সমস্যার ব্যাপার। আবার আরেকটা সমস্যার ব্যাপার হচ্ছে যে প্রণববাবু যে জায়গাটা ছেড়ে গেলেন সেই জায়গাটা দাবিদার হওয়ার জন্য কিছু নেতৃত্বের মধ্যে কিছু প্রতিযোগিতা চলতে পারে। সুতরাং এই প্রণববাবু রাষ্ট্রপতি হলেন সেটা কংগ্রেসের পক্ষে একদিকে যেমন তাদের নিজস্ব পছন্দের প্রার্থী সুখের কথা, অন্যদিকে ছেড়ে যাওয়ার ফলে কংগ্রেসের কিছু অসুবিধাও নিঃসন্দেহে দেখা দিচ্ছে।
আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায়। হ্যালো।
হ্যালো, নমস্কার, আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি। আজকে আমার প্রশ্ন হলো যে বাঙালি সন্তান প্রণব মুখোপাধ্যায় দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হতে চলেছেন, এটা বাঙালি হিসেবে আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় একটা সত্যি। কিন্তু দেশের রাজনীতিতে তার যে অবাধ বিচরণ এবং এই ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাকে যেভাবে আমরা দেশের রাজনীতিতে পেয়েছি, আগামী দিন কি আর প্রণব মুখোপাধ্যায়কে দেশের যে কোনো ক্রাইসিসের সময় আমরা এভাবে পাবো?
হ্যাঁ, প্রণববাবুকে বিশেষ করে ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় বারবার ব্যবহার করা হয়েছে, আমরা সেটা লক্ষ্য করেছি। আমি ইমতিয়াজ আহমেদের কাছে যাচ্ছি, অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে, প্রণববাবুর ভূমিকা অ্যাজ এ ক্রাইসিস ম্যানেজার
অবশ্যই থাকবে এবং কিছুটা আমার মনে হয় কংগ্রেস অ্যালায়েন্স সেটা চিন্তা করেই প্রণব মুখার্জিকে এই দায়িত্ব দেওয়া হলো। এই কারণ হচ্ছে যে ইলেকশন যে আগামীতে হচ্ছে ভারতে, সেখানে কে বেশি ভোট পেয়ে আসবে, কোন অ্যালায়েন্স আসবে, কাকে ডাকা হবে, সেরকম এক ধরনের জটিলতা হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এবং অলরেডি যারা রাজনীতি সমালোচক আছেন ভারতের, তারা এটা উল্লেখ করছেন। তো সেই হিসাবে তখন যেহেতু প্রেসিডেন্টের একটা রোল থাকে কাকে ডাকার বিষয়ে, কোন অ্যালায়েন্সের আসার বিষয়ে, সেই হিসাবে একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের আমার মনে হয় একটা বড় দায়িত্ব তার সামনে থাকবে।
হ্যাঁ, অসীম পদ চক্রবর্তী,
এখানে বলতে চাই যে সুলগ্না যে প্রশ্নটা তুলেছেন এবং যে প্রশ্নটা এটা ওর আগে শ্রাবণী সুর বলেছিলেন যে কংগ্রেসের অসুবিধা হবে কিনা, এবং অনিন্দ্য তার সুন্দর উত্তর দিয়েছে, কংগ্রেসের অসুবিধে নিশ্চয়ই হবে। আর এই মুহূর্তে কংগ্রেস বা ইউপিএ জোটে একটা সমস্যা চলছে, এনসিপি তারা মন্ত্রিসভা থেকে ছেড়ে যেতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমরা অতীতে দেখেছি যখনই ইউপিএ জোটের কোনো সমস্যা হয়, সেই সমস্যা সমাধানের মুশকিল আসান ছিলেন প্রণববাবু, এবং তার ভারতীয় রাজনৈতিক মহলে যে পরিচিতি, যে অবস্থান তার ছিল, সেই অবস্থানে এই মুহূর্তে কংগ্রেস দলের মধ্যে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, এটাও যেমন ঠিক। তবে এক্ষেত্রে আমি মনে করি যে কোনো শূন্যতাই রাজনৈতিক ক্ষেত্রে থাকে না। প্রণববাবু যখন ছিলেন না, তার আগেও রাজনীতিতে কংগ্রেসের অসুবিধে ছিল, ইন্দিরা গান্ধী সেটা সামলেছেন, ইন্দিরা গান্ধীর সময় প্রণববাবুর উত্থান, এবং প্রণববাবুকে ইন্দিরা গান্ধী এই নানা রকম আলোচনায় ব্যবহার করেছেন, এবং তারও আগে পশ্চিমবঙ্গে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা যখন গঠিত হয়, প্রণববাবু তখন বাংলা কংগ্রেসের হয়ে যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করতেন, সেখান থেকে তার শিক্ষানবিশি শুরু এবং পরে সেটা একটা মাস্টারিতে গিয়ে পৌঁছেছিল। তবে আমি মনে করি একজন ইতিহাসের ছাত্র হিসেবে রাজনৈতিক শূন্যতা থাকে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় পরিস্থিতি নেতার সৃষ্টি করে, আবার নেতাও পরিস্থিতিকে সৃষ্টি করে। ঠিক এই মুহূর্তে আমরা চোখের সামনে প্রণববাবুর বিকল্প কোনো মুশকিল আসান দেখতে পাচ্ছি না, যেহেতু সমস্ত মুশকিল আসানের দায়িত্ব প্রণববাবুই একা সামলে গেছেন বহু বছর ধরে। কিন্তু আমরা জানি না যে আরো অন্য কেউ এসে সে দায়িত্ব গ্রহণ করবেন কিনা। এবং অনিন্দ্য আরো যে কথাটা বলেছে যে মন্ত্রিসভা নিয়ে যে অসুবিধাটা বা বিভিন্ন প্রতিযোগিতা দেখা দিতে পারে কংগ্রেস নেতাদের মধ্যে, অর্থমন্ত্রক, এবং যেটা শোনা যাচ্ছে যদি চিদম্বরম অর্থমন্ত্রী হন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, এই জাতীয় সমস্যা রাজনীতিতে থাকেই, এবং যে কোনো শূন্য স্থান দেখা দিলেই এই সমস্যা দেখা দেয়, এটা আবার দল নিজেই ঠিক করে নেয়। তবে প্রণববাবুর অনুপস্থিতি প্রত্যক্ষ রাজনীতিতে মুশকিল আসানের ভূমিকায়, সেটা কংগ্রেসকে নিশ্চিতভাবেই অনুভব করতে হবে। এবং ইমতিয়াজ আহমেদ যেটা বললেন সেটাও ঠিক, যে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে সেটা একটা সম্ভাব্যতা, সেটা হবে কি হবে না আমরা জানি না, এনডিএ বা ইউপিএ জোট কত পার্সেন্ট ভোট নিয়ে কোন জায়গায় দাঁড়াবে, যখন প্রেসিডেন্টের উপরে একটা ক্ষমতার সংবিধান দিয়েছে যে কোন দলকে সরকার গড়তে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবার, সেরকম পরিস্থিতি আদৌ আসবে কিনা আমরা জানি না, তবে এই সম্ভাবনা একটা আছে, যার জন্যই বলা হচ্ছে যে একজন ঝানু রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি করার পক্ষে কংগ্রেস আগাগোড়া মত দিয়ে এসছে। যদিও ভারতে আরেক অনেক দলই মনে করে রাষ্ট্রপতি পদে এমন কাউকে আনা উচিত যিনি রাজনীতির সঙ্গে সংস্রবহীন।
আচ্ছা,
সুতরাং ভবিষ্যতের সম্ভাব্যতা নিয়ে আমরা এখন কিছু বলাটা উচিত নয়।
আমি শুধু অতিথিদের কাছে সবিনীত অনুরোধ করব, প্রণববাবু সম্পর্কে আলোচনা বোধ হয় ঘন্টার পর ঘন্টা চালিয়ে যেতে পারি আমরা, কিন্তু আমাদের তো সময় সীমিত এবং অনেক শ্রোতা রয়েছেন, কাজেই উত্তরের পুনরাবৃত্তি না করে যথাযথভাবে যদি একটু সংক্ষেপে রাখেন, এটি আমার সবিনীত অনুরোধ। আমাদের তিনজন প্রশ্নকর্তা পরপর আমি দেখতে পাচ্ছি, এদের প্রশ্ন আমি একসঙ্গে নিয়ে উত্তর উত্তরদাতাদের কাছে অতিথিদের কাছে যাব। প্রথমে আছেন বেহালা থেকে প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল। হ্যালো,
প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, কলকাতার বেহালা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রণব মুখার্জি যখনই যে পদে থেকেছেন, তার সেই যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদই হোক বা প্রতিরক্ষা মন্ত্রী বা বিদেশ মন্ত্রী বা অর্থমন্ত্রী হিসেবে, তিনি তার কর্মদক্ষতা ও সৃজনশীল প্রতিভার দ্বারা সেই পদের মর্যাদা ও গরিমা বৃদ্ধি করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি কি জনস্বার্থে বিরাট কিছু ছাপ রাখতে পারবেন? তাছাড়া জানতে চাই, কংগ্রেস তার যে বর্তমান যেসব রাজনৈতিক নেতাদের আছে, তার মধ্যে তার কর্মকৌশলতা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা নিরিখে তিনি মোটামুটি প্রধানমন্ত্রী পদে যোগ্য দাবি রাখছিলেন, যে কোনো কারণেই হোক কংগ্রেস দল তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছে, তাহলে কি তার প্রতিভার প্রতি যথাযথ সুবিচার করা হলো?
প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষালের এই প্রশ্নের পরে আমি দক্ষিণ দিনাজপুর ভারত থেকে রতন কুমার পালের প্রশ্ন নিচ্ছি। হ্যালো,
হ্যালো, নমস্কার, আমি রতন কুমার পাল, দৌলতপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপ্রধান হিসেবে আজই শপথ নিলেন বাংলার প্রণব মুখোপাধ্যায়। বাঙালি হিসেবে আমরা এটা যেমন গর্ববোধ করতে পারি, তেমন আমার মনে হয় ভারতের জন্য এটা আমাদের একটা সুখকর বা আনন্দদায়ক ঘটনা। যিনি ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিজ হাতে পরিচালনা করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে, তিনি যখন আজকে রাষ্ট্রপ্রধান হলেন, তিনি রাষ্ট্রপ্রধান হওয়াতে একজন দক্ষ কূটনীতিবিদ হিসাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র মূলত পাকিস্তান এবং চীনের সঙ্গে যেমন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করবে, ঠিক তেমনই ভারতবর্ষের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সুসম্পর্ক আরো সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এছাড়া ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানের পদটা নিয়মতান্ত্রিক হলেও তিনি যে একেবারে রাবার স্ট্যাম্প হয়ে তার দায়িত্ব পালন করবেন না, তিনি একজন দক্ষ যোগ্য কূটনীতিবিদ হিসেবে তার দায়িত্ব পালন করবেন, এই বিষয়ে আমরা প্রত্যাশা করতে পারি না?
আরো একটি প্রশ্ন নিয়ে নিই, বাংলাদেশের চট্টগ্রাম থেকে সালাউদ্দিন। হ্যালো,
আমি সালাউদ্দিন বলছি চিরাং থেকে। আমার প্রশ্ন হলো যে, দীর্ঘদিন পর ভারতের রাষ্ট্রপতি হিসেবে একজন রাজনীতিককে নির্বাচিত করার পেছনে কংগ্রেসের কি উদ্দেশ্য থাকতে পারে?
আচ্ছা, আমরা সব প্রশ্নের মধ্যে যেটা একটা প্রধান প্রশ্ন হচ্ছে যে তিনি কি কেবল রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি হিসেবে থাকবেন, বিরাট কোনো ছাপ রাখবেন কি না, এটা হলো একটা। আর একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী না করার কারণে তাকে রাষ্ট্রপতি করায় সত্যি সত্যি কি সুবিচার করা হলো? অধ্যাপক অনিন্দ্য মজুমদার।
প্রথম প্রশ্নের উত্তরটা দিই প্রথমে, সেটা হচ্ছে যে ধরুন ভারতের সংবিধানে রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক, যেটা আমরা এর আগেও বারবার বলেছি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যা ঠিক করে তিনি মোটের উপর তাই করেন, তবে তার বিশেষ মতবিরোধ থাকলে কোনো বিল তিনি পুনর্বিবেচনার জন্য আবার ফিরিয়ে দিতে পারেন, যেখানে সংশোধনের একটা অবকাশ থাকে। আর তিনি কখন কাকে ডাকবেন সরকার গঠন করতে, সেটাও মোটের উপর নির্দিষ্ট করাই আছে, শুধু কোনো কোনো ক্ষেত্রে তিনি তার ডিসক্রিশন প্রয়োগ করতে পারেন। সুতরাং রাষ্ট্রপতি হিসেবে ভারতের রাষ্ট্রপতির বিশেষ করে সংবিধান অনুযায়ী ক্ষমতা যে খুব বেশি তা নয়, কিন্তু তার একটা কর্তৃত্বের ব্যাপার রয়েছে, তার একটা মর্যাদার ব্যাপার রয়েছে, এবং অনিশ্চয়তার যদি পরিস্থিতির উদ্ভব হয় সেখানে তার ভূমিকাটা একটু গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তবে আইন কানুনের উপরেও যেটা জরুরি বলে আমার মনে হয়, সেটা হলো যে একজন দক্ষ লোক দায়িত্বে আছেন যিনি আইন কানুন জানেন এবং বোঝেন, এই ধরনের একটা ভাবনা যেটা প্রণববাবু সম্পর্কে খুব ভালো মতোই প্রযোজ্য। কাজে তিনি কতটা ছাপ রাখতে পারবেন, ভবিষ্যতে কি হবে, এখনই হয়তো আমরা বলতে পারি না, কিন্তু আমরা আশা করতেই পারি যে তিনি কারো হাতের পুতুল হবেন না, তিনি নিজের মতো নিজের বিচার বুদ্ধি মতো সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করবেন।
আর ওই যে তার প্রধানমন্ত্রী না হওয়ার প্রশ্নটি উঠেছে,
দেখুন প্রধানমন্ত্রী তো কাউকে হাতে করে করা হয় না, একটা গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রাজনীতি, বিভিন্ন দল রয়েছে, রাজনীতির বাধ্যবাধকতা আছে,
নেতৃত্বের অ্যাকসেপ্টেবিলিটি আছে, কখন কে নেতা বা নেত্রী হবেন তার একটা ব্যাপার রয়েছে, এই সবকিছু মিলেই এই রাজনৈতিক আবর্তনের মধ্যে দিয়েই কোনো একজন রাজনৈতিক নেতার উত্থান ঘটে আর কি। এবং সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হলেন, তার প্রতি সুবিচার হলো কি হলো না, সে প্রশ্নটা আমার নিজের মনে হয় অবান্তর। প্রণববাবুর রাষ্ট্রপতি হিসেবে দক্ষ হিসেবে তিনি তার ছাপ রেখে যান, আপাতত সেটাই আমাদের কাম্য।
ডক্টর চক্রবর্তী?
আমি মোটামুটি অরবিন্দ মজুমদারের সঙ্গে একমত, তবে প্রধানমন্ত্রী হলে ভালো হতো না রাষ্ট্রপতি হিসেবে ভালো হলো এটা একেবারেই কংগ্রেসের নিজস্ব দলীয় প্রশ্ন। দল কাকে চায়, দলের বাধ্যবাধকতা, দলীয় রাজনীতি, এবং সেক্ষেত্রে প্রণববাবুর যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্দিরা গান্ধীর সময় তো প্রণববাবু ছিলেন মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি, এবং মনমোহন সিং এর মন্ত্রিত্বেও এই 10 বছরের টার্মের মধ্যে ইতিমধ্যে 6-7 বছর হয়ে গেছে, এখনো প্রণববাবু তার স্থানেই আছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর ঠিক পরেই। এবং সেক্ষেত্রে প্রণববাবুর ক্ষমতা, তার বিচক্ষণতা, তার বিচার বুদ্ধি, তার রাজনৈতিক জ্ঞান, এটা প্রশ্নাতীত, কিন্তু তাকে করা হলো না কেন এটা একটা এই জাতীয় প্রশ্ন হয়তো সব রাজনৈতিক নেতাকে নিয়েই করা যায়। অনেকেই বলতে পারেন জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে পারতেন প্রথম বাঙালি হিসেবে, কেন সিপিএম দল তাকে দিল না, সেটা তার দলের ব্যাপার। প্রণববাবুকে কেন সোনিয়া গান্ধী বা কংগ্রেস দল না করে মনমোহন সিংকে করেছে সেটা দলের ব্যাপার, দলের বিবেচনা, এটা নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে বলে আমি মনে করি না।
এই দলের বিবেচনা প্রসঙ্গেই চট্টগ্রামের সালাউদ্দিন প্রশ্ন করেছিলেন যে কংগ্রেসের উদ্দেশ্য কি। ইমতিয়াজ আহমেদ, আপনি একটু এ ব্যাপারে একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে কেন তিনি রাষ্ট্রপতি এবার হলেন এবং কি ভূমিকা রাখতে পারেন।
আমার মনে হয় যেই প্রশ্ন করা হয়েছে যে কেন উনি প্রধানমন্ত্রী হলেন না, এটা কিন্তু ভবিষ্যতে যারা গবেষণা করেন তাদের একটা বড় বিষয় হয়ে থাকবে, কারণ এর সাথে জড়িত হলো এই উপমহাদেশের গণতন্ত্রের প্রসেসটা নিয়ে। মনে রাখতে হবে পুরো দক্ষিণ এশিয়ায় যে গণতন্ত্র সেটা মূলত নির্বাচন কেন্দ্রিক একটা গণতন্ত্রের মধ্যে আমরা চলে গেছি, যেখানে এক ধরনের কিনশিপ তৈরি হয়েছে। এবং এই যে হলো না, এটা আমার মনে হয় আলোচনা আমি না চাইলেও আলোচনায় আসবে, এবং যারা গবেষণা করেন এবং আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের কথা দিয়ে বলছি আমাদের এটা মাথা ব্যথা হবেই। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কংগ্রেসের ভালো হলো কি হলো না, কে আসবে আগামীতে, সেটা আমার মনে হয় কয়েক মাস পরেই বোঝা যাবে, কারণ সামনে যেহেতু ইলেকশন আসছে কার উপর দায়িত্ব পড়বে আগামী প্রধানমন্ত্রীর পদে। যদি আমরা ধরে নিই যে মনমোহন সিং তার যে শরীরের অবস্থা আছে সেখানে হয়তো আর একটা নাও যেতে পারেন, তাহলে কি হবে, সেইগুলো কত জিনিস আসলেই কিন্তু পরিষ্কার হবে। কিন্তু প্রশ্ন তুলবেই, কারণ এই প্রশ্নের সাথে কিন্তু যারা প্রশ্ন করেছেন তার সাথে গণতন্ত্রের বিষয়টা আছে, এবং পার্টির যে বিষয় সেটা থেকে আমি কিছুটা আমি দ্বিমত পোষণ করি। আমি মনে করি না এটা পার্টি ইচ্ছা করলেই যা করবে সেটাই আমরা মেনে নিব এবং আমাদের কিছু বলা থাকবে না, সে ব্যাপারে আমি মনে করি না। কোনো সময় গণতন্ত্র যেভাবে আমরা মনে করছি যে আগামীতে এই উপমহাদেশে গণতন্ত্র এবং গণতন্ত্রণ আসবে তার জন্য ভালো আমার মনে হয় না পথ হবে, বরং প্রশ্ন কথাটাই যুক্তিসঙ্গত।
ধন্যবাদ। এবার প্রশ্ন করেছেন বাংলাদেশের পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর জেলা শহর থেকে বলছি। প্রণব মুখার্জি ভারতের 13তম রাষ্ট্রপতি হয়েছেন, এটি 30 কোটি বাঙালির জন্য অত্যন্ত সুখের খবর। আমার যেটা প্রশ্ন তা হচ্ছে, বাঙালি হয়ে কি উনি পশ্চিমবঙ্গের বাঙালিদের স্বার্থ সংরক্ষণ করতে পারবেন? আমরা লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গের ভাষা সংস্কৃতি যেভাবে হিন্দি ভাষা বা ইংরেজি দ্বারা দিনে দিনে কোণঠাসা হচ্ছে, সে প্রেক্ষিতে আমার প্রশ্ন জাগে যে বাংলাদেশের বাঙালিরা বাংলায় ভাষা আন্দোলন করে বাংলা রক্ষা করেছেন, কিন্তু ভারতের বাঙালিরা বাঙালি রাষ্ট্রপতির সুবাদে কি তাদের প্রতি যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, এ থেকে নিজে তাদের অস্তিত্ব বজায় রাখতে পারবেন কিনা?
মনিরুজ্জামান নাসিম আলীর প্রশ্নের উত্তর খানিকটা এর আগেও দেয়া হয়েছে যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, নীতি নির্ধারণ করা তার কাজ নয়, অনেকগুলো আনুষ্ঠানিক কাজ আছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কাজ আছে। তারপরেও তিনি ভারতের বিশেষ করে পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন তুলেছেন, হিন্দির প্রভাব সম্পর্কে প্রশ্ন তুলেছেন। অসীমপদ চক্রবর্তী,
এটা সম্বন্ধে অনেক কিছু বলার আছে এবং উনিও বলেছেন যে ভাষা আন্দোলন, বাংলাদেশ ইত্যাদি প্রসঙ্গটা স্বাভাবিকভাবে তুলেছেন। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে এটা একটা ভিন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে ভাষা আন্দোলন হওয়া কখনোই হতো না পূর্ব পাকিস্তানে, যদি না জিন্না সাহেব বলতেন যে উর্দুই হবে ভারত পাকিস্তানের একমাত্র ভাষা। তার সঙ্গে যদি বাংলা ভাষাকেও রাখা হতো তাহলে পরবর্তীকালে ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তাই দেখা দিত না। এটা এক ধরনের অস্তিত্ব চেতনার চাপে পড়েই এটা তৈরি হয়েছিল এবং ভারত যেহেতু একটা বিশাল দেশ এবং পশ্চিমবাংলা তার একটা রাজ্য এবং ভারতের সংবিধানে বাংলা ভাষা স্বীকৃত ভাষা, ভারতীয় মুদ্রা থেকে শুরু করে সব জায়গাতেই বাংলা ভাষার স্বীকৃতি আছে। সেটা পাকিস্তানের সময় যখন পাকিস্তানের সৃষ্টি হয় তখন এই মর্যাদা বাংলা ভাষাকে দেওয়া হয়নি, পূর্ব পাকিস্তানকে অবহেলা করা হয়েছিল, অবজ্ঞা করা হয়েছিল, তারই ফলশ্রুতিতে ভাষা আন্দোলন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের উদ্ভব। সুতরাং এই বিষয় দুটো অরেঞ্জ আর আপেলের মতন একেবারেই পৃথক। এবং আগ্রাসন যেটা বলছেন, সাংস্কৃতিক আগ্রাসন, এ সম্পর্কে একটা কথা হচ্ছে যে আমরা ভারতে থেকেও প্রথম কথা আমাদের পরিচয় আমরা ভারতীয়, দ্বিতীয় পরিচয় আমরা কে কোন প্রদেশের মানুষ। সুতরাং হিন্দি ভারতের ভাষা, রাষ্ট্রভাষা, এবং হিন্দি ভাষা ভারতের ঐক্যের ভাষা, ইংরেজিও প্রায় দ্বিতীয় সংযোগ ভাষা বা রাষ্ট্রভাষার অবস্থায় আছে। সেক্ষেত্রে হিন্দি সংস্কৃতি বলতে এটা হিন্দি নিজস্ব সংস্কৃতি নয়, এটা সর্বভারতীয় মিশ্রণ সংস্কৃতি। এবং বিদেশে আজকে আপনারা জানেন ভয়েস অফ আমেরিকায় থেকে যে ভারতীয় ভাঙড়া নাচ সেটা এখন হার্ভার্ড, MIT থেকে শুরু করে আইভি লীগের ছেলেরা এবং আমেরিকান ছাত্রছাত্রীরাও সর্ব ইন্টার ইউনিভার্সিটি ভাঙড়া নাচ অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং তারা পুরস্কার পাচ্ছে। এটা একটা ভারতীয়ত্বের ব্যাপার দাঁড়িয়ে গেছে প্রাদেশিকতার বাইরে গিয়ে। এবং সেক্ষেত্রেই আমার বক্তব্য হচ্ছে যে বাংলা আগ্রাসনের মুখে পড়েছে কিনা সেটা সম্পর্কে আলোচনাটা এটা এই জায়গাটা ঠিক সঠিক জায়গা নয়। এটা সম্পর্কে অনেক কথা বলার আছে, এটা ভারতীয় সংস্কৃতির দৃষ্টিতে এটাকে দেখা বাঞ্ছনীয়।
আমাদের আরেকজন শ্রোতা আছেন ম্যানচেস্টার থেকে, আলমগীর ফরিদুল হক। হ্যালো,
আমি আলমগীর ফরিদুল হক ম্যানচেস্টার থেকে বলছিলাম। সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত অনুযোধরের প্রকাশ্য বই ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ এর আলোচনা বেশ বিতর্ক সূচনা করেছে। আলোচ্য বিষয় ভারতের প্রণব মুখার্জী। আমাদের দেশের রাজনৈতিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর কলামেও সেই বিষয়ে স্থান পেয়েছে। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগেই তার রাজনৈতিক সুবিধাবাদী চারিত্রগুলো তিনি শনাক্ত করেছেন। এতে আমরা জানতে পারি তিনি বাঙালি হিসেবে সুভাষ চন্দ্র বোসের মৃত্যু রহস্য উন্মোচনে সরকারি ভাবে বাধা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, ফলে নেতাজির মৃত্যু রহস্য আজও অজানায় থেকে গেল। নেহরু ডাইনেস্টি স্বার্থ রক্ষা এবং পার্টিগত চরিত্র বদলে তার কোনো জুড়ি নেই। এক সময় কংগ্রেস, আবার তিনি CPM এর টিকিটে আবার নির্বাচনও করেছেন, আবার কখনো কংগ্রেসের মধ্যে ভাগ করে আলাদা পার্টির নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টা দিতে দেখা যায়। এবং এমনকি এটাও শোনা যায় যে তিনি বাঙালি সত্তা গুছিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য একবার তিনি গুজরাটি হতে চেয়েছিলেন, ইত্যাদি নানা সুবিধাবাদী ও অনৈতিক রাজনৈতিক সত্তা বাঙালিদের জন্য কি বা ভূমিকা নিতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আলমগীর খুব কড়া কিছু অভিযোগ করছেন তার ভাষায় প্রণব মুখার্জির সম্পর্কে। অধ্যাপক অনিন্দ্য মজুমদার,
না দেখুন, বিভিন্ন ধরনের অভিযোগ তো করা যেতেই পারে, কিন্তু সেই অভিযোগ কতটা যুক্তিগ্রাহ্য হবে, কতটা সেই অভিযোগের সত্যতা আছে, সেটা একটা অন্য বিচার্য বিষয়। আমার মনে হয় যে কখনো কখনো শালীনতা বা সৌজন্যের বোধকে উপেক্ষা করা হলে সেটা খুব একটা কাম্য ব্যাপার হবে না। অনেকেই অনেক সময় নানা কথা বলেন, তবে তা কতটা যুক্তিগ্রাহ্য, কোনটা ঠিক বা বেঠিক, তা সময়ই ঠিক করে দেয়। একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি কতটা কি করেছেন, কতটা আখের গুছিয়ে নিয়েছেন, সুবিধাবাদী ছিলেন ইত্যাদি প্রশ্ন আমার নিজের মনে হয় যে যদি সেই ধরনের সত্যিকারের যথার্থ ভ্যালিড গ্রাউন্ড না থাকে তাহলে নেহাতই মানে তাকে আমি আমি তো বলবো যে এ ধরনের প্রশ্ন বা এ ধরনের মন্তব্যের আমার কাছে কোনো দাম নেই।
অসীমপদ চক্রবর্তী, আপনি কিছু যোগ করতে চান এর সঙ্গে?
না, আমার যোগ করা কিছু নেই। অনিন্দ্যবাবু চমৎকার বললেন যে রাজনীতিতে আখের গুছানো এটা এমন একটা টার্ম যেটা বিশ্বের সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কেই প্রযোজ্য, এবং এই খেলায় সবাই খেলেন, এবং বাঙালি স্বার্থ নেতাজিকে উনি করেছেন কি করেননি এই রকমটা অভিযোগ সাম্প্রতিককালে উঠেছে তদন্ত নিয়ে, মৃত্যু রহস্য তদন্ত নিয়ে, সেটা এখনো প্রমাণিত নয়। যতক্ষণ না সেটা প্রমাণিত সত্য বলে গৃহীত হচ্ছে ততক্ষণ সেটাকে সেটার উপরে ভিত্তি করে কোনো মন্তব্য করা অনুচিত।
আমি এরপরে আরো তিনজন আমাদের প্রশ্নকর্তা আছেন, একসঙ্গে প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। কৃষ্ণ গোপাল রায় আছেন পশ্চিমবঙ্গ থেকে। হ্যালো।
হ্যালো, আমি পশ্চিমবঙ্গের কলকাতার সোদপুর থেকে কৃষ্ণ গোপাল দাস বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রণব মুখার্জি বাঙালি রাষ্ট্রপতি, ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আমি বাঙালি হিসাবে বিশেষভাবে গর্বিত, কিন্তু উনি রাজনীতি থেকে সরে যাওয়াতে এতে পশ্চিমবঙ্গের কি একটু ক্ষতি হবে না?
সোদপুর থেকে আরেকজন শ্রোতা আছেন, স্নেহাশিস ঘোষ রায়। হ্যালো।
হ্যালো, আমি স্নেহাশিস ঘোষ রায় বলছি, পশ্চিমবঙ্গের সোদপুর অঞ্চল থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন বাঙালি আমাদের দেশের রাষ্ট্রপতি হলেন, এর সুবাদে কি আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন অর্থনৈতিক বা সামাজিক কোন উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে?
কলকাতা থেকে আরো একজন আছেন, পল্লব দত্ত। হ্যালো।
হ্যালো, আমি পল্লব দত্ত বলছি কলকাতা থেকে। ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, যিনি এর আগে বিদেশ মন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তার এই প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে তার প্রভাব ভারতবর্ষের রাজনীতিতে কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটা নিয়ে আবার প্রশ্ন।
এই পল্লব দত্তের প্রশ্নটাই আসলে আমাদের বিষয় ছিল, প্রভাব ও প্রতিক্রিয়া। তো আমি প্রথমে পশ্চিমবঙ্গের রাজনীতির কি ক্ষতি হয়ে গেল উনি কেন্দ্রে অর্থাৎ রাষ্ট্রপতি হয়ে যাওয়ায়? অসীমপদ চক্রবর্তী।
আমার মনে হয় না, কারণ একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে। প্রণববাবুর সম্পর্কে অনেকেই বলেন, বলেছেন বা এমন একটা অভিযোগ শোনা গেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রণববাবু অর্থমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের জন্য তেমন কিছু করেননি, এবং প্রণববাবু বারে বারে বলেছেন তিনি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী নন, তিনি সারা ভারতের অর্থমন্ত্রী। সুতরাং একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই তাকে কোনো রাজ্যকে বেশি কিছু পাইয়ে দেওয়া সেটা সম্ভব নয়, সেটা অন্য রাজ্যের পক্ষে অবিচার। সুতরাং এটা প্রণববাবুর যুক্তি ছিল এবং এই অভিযোগ প্রণববাবুর বিরুদ্ধে উঠেছিল এবং এখনো আছে অনেকের মনেই। কিন্তু আমার মনে হয় না যে রাষ্ট্রপতি হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের জন্য ক্ষতি বৃদ্ধি তেমন কিছু হবে বলে আমার মনে হয় না।
খুব
এবার আমরা বৃদ্ধিটাই বড় কথা।
হ্যাঁ, আমাদের
বৃদ্ধিটাই বড়।
আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিক সীমায় পৌঁছে গেছি। খুব সংক্ষেপে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
আমার মনে হয় না, আমার মনে হয় ভালোই বলেছেন পূর্ব বক্তা, যে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের আলাদাভাবে কিছু লাভ হবে। তবে যেটা আমরা আশা করতে পারি, যেহেতু প্রথম যে ভাষণটা দিলেন সেই ভাষণে কতগুলো বোল্ড স্টেটমেন্ট আছে, একটা উল্লেখ করা হয়েছে পভার্টির বিষয়টা। আমি মনে করি যে প্রণব মুখার্জির একটা বড় অপরচুনিটি হলো এই বোল্ড স্টেটমেন্টগুলো দেয়ার, যেই যেই স্টেটমেন্টগুলো ভারতের, শুধু ভারতের না, এই পুরো উপমহাদেশের গণতন্ত্র এবং গণতন্ত্রায়নে সাহায্য করবে।
ধন্যবাদ। ধন্যবাদ।
করাপশন থেকে শুরু করে ধন্যবাদ।
আমাদের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। অধ্যাপক অনিন্দ মজুমদার, ডক্টর অসীম চক্রবর্তী এবং অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাদের আন্তরিক ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হলো।
আপনাকেও ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।